الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم اللہ مہربانی تے ہمرا ایک ماس روزہ رکھتے پرسی تراوی پڑھتے پرسی ایر اصل پرسکار اللہ جمع رکھے سن হাসরের ময়দানে দিবেন। এক রেওয়ায়েত আছে আল্লাহ নিজেই এর পুরস্কার হয়ে দেবে। আমি তোমাদের হয়ে গেল মাল্লাহুল বাউলা ফালাহুল ফুল, যে আল্লাহকে পাইল সে সবকিছু পাইল, সবকিছুর মালিক তো আল্লাহ। মালিককে পাইলে করতে আপনার না পাওয়া থাকে, আপনার স্ত্রী যদি আপনার মন জয় করতে, আপনার মন জয় করতে পারে তা আপনার সবকিছু সে মালিক হয়ে যাবে। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ চাবি তার কাছে থাকে। এজন্য মহিলাদের একটু কুরবানি করতে হয়, স্বামী স্বামী বাড়ির লোকজনের আস্থা অর্জন করতে হয়, তাদের সেবা করতে হয়। তো সে একটু আস্থা অর্জন করে স্বামীর সবকিছুর উপরে মালিক হয়ে গেল, স্বামীও খুশি। আমার অনেক কাজ বিবি সব করে দিচ্ছে, আমি হালকা হয়ে গেলাম, স্বামীও খুশি। ঠিক আল্লাহকে রাজি করতে পারলে সে সব পেয়ে গেল, দুনিয়া আখেরাতের কল্যাণ সুখ শান্তি সব পেয়ে গেল। তো আমাদের এই রোজা এবং তারাবি এর আসল বিনিময় আল্লাহ হাসরের ময়দানে দিবেন, হাদিসে ওয়াদা করেছেন। অন্য ইবাদতের বিনিময় দিবেন ফেরেশতার মাধ্যমে, আর রোজার বিনিময় দিবেন নিজে হাতে। তারপর দুনিয়াতে আল্লাহ সামান্য খুশির ব্যবস্থা রাখছেন, মূল যেহেতু আখেরাতে তো দুনিয়াটা একদম খালি রাখেন নাই, কিছু ব্যবস্থা রাখছেন। সেটাই ঈদ উল ফিতর। আজকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে আমার বান্দাদের কি পুরস্কার হওয়া উচিত, তার একটা মাস রোজা রাখলো, ফেরেশতারা বলে আল্লাহ তাদেরকে পুরোপুরি প্রতিদান দিয়ে দেন, ভুল ত্রুটি থাকতেই পারে, আপনি কবুল করে নেন। ফেরেশতারা বলে যারা একদিন আমাদেরকে বানাইতে নিষেধ করছিল তারা এখন আমাদের পক্ষে বলতেছে। তখন আল্লাহ তাআলা অনেকগুলো কসম খান, হবে ইজ্জতি ও জালালি ও কারামি ও উলুবি ইরতিফাই মাকানি,
পাঁচটা কসম
আমার ইজ্জতের কসম, আমার মর্তবার কসম, পাঁচটা কসম খেয়ে বলতেছেন। ফেরেশতারা সাক্ষী থাকে, লাউ জীবন না হু, আমি আজকে তারা যা চায় এটা দিয়ে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈদের নামাজ পড়ে ঘরে ফিরে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি এবং তোমাদের গলত আমলগুলো সঠিক আমলের দ্বারা পরিবর্তন করে দিচ্ছি। হাদিস আসছে এরবারে মুসল্লিরা এমন ভাবে ঘরে ফেরে যে তাদের মাগফিরাত হয়ে গেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করে দিয়েছে। এই হাদিসে সুসংবাদ দেওয়া হলো, এটা হলো দুনিয়ার খুশি, আসল খুশি হাসরে দুনিয়ার খুশি। এই দিনে আমাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে এই আলোচনা করতেছেন। আল্লাহ আমাদের সকলের ভাগ্যে মাগফিরাত লিখে দেন, আমাদের সকলের দোয়া কবুল করে দেন। এই দিনের কিছু বিধি নিষেধ বলতেছি। আসার পথে বিভিন্ন মসজিদে দেখলাম ডাকাডাকি করতেছে মাইক দিয়ে, অনেক মসজিদে গত রাত্রে তো শুরু হয়েছে, কিন্তু এটা আমাদের শরীয়তে এলাও না। হাদিস আসছে ঈদের ব্যাপারে, লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই, চারটে কথা। ঈদের নামাজের কোন আজান হবে না, ইকামত হবে না, ডাকাডাকি হবে না, এই ব্যাপারে কিছুই হবে না, চারটে কথা। ডাকাডাকির ব্যাপারে কিছুই হবে না, কোন সময় টাইম জানাই দিবে, শেষ শেষ। এটা আল্লাহর একটা পরীক্ষা, সারা বছর আজান হয়েছে, আজান শুনে আসছে, আজকে আজান হবে না, দেখি কে কে টাইম মতো আসতে পারো আর কে কে ফেল করো, এর একটা পরীক্ষা আল্লাহ তাআলা ঈদের ভিতরে রেখেছে, পরীক্ষা নিচ্ছে। আজান না হলে তোমরা জামাত পাও কেন, কোন আজানে খাওয়াতে হবে। সেসব মসজিদে ডাকাডাকি করতেছে, সেখানের কর্তৃপক্ষ বুখারী শরীফের এই হাদিস সম্পর্কে অবগত না, যে কারণে তারা একটা বেদাত কাজ তারা করতেছে, সবের কাজ মনে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা তো দেখা হলে বলি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, কোনদিন কি কোনো মুফতিকে জিজ্ঞেস করছি এটার কোন হাদিস আছে কিনা, আসসালামু আলাইকুম ঈদ মোবারক ব্যাপক বলা হয় বাংলাদেশে, অন্য দেশে বলে, কিন্তু এর তো কোন হাদিস পাওয়া যায়। ঈদ মোবারক বলতে হবে, ঈদ তো মোবারক আছেই, আপনি আর কি মোবারক করবেন? এটা আমাদের বানানো একটা পরিভাষা, শরীয়তের পরিভাষা না। সালাম দেন, মুসাফা করেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেন, যা সবসময় আমরা করে আসছি ওটাই। ঈদ মোবারক নামে কোন কথা বলা এটা শরীয়তে কোনো প্রমাণিত না। আর একটা কথা হলো, এই ঈদের রাত যেটা চলে গেল, এই রাত্রে কিছু ইবাদত বন্দেগী করতে বলা হয়েছে। নফল নামাজ হোক, তেলাওয়াত হোক, জিকির হোক করতে বলা হয়েছে, এবং তার ফজিলত বলা হয়েছে। ঈদের রাত্রে যে ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব, যখন মানুষের দিল মরে যাবে তখন ওই লোকটার দিল মরবে না। দিল মরার কি অর্থ এটা তো আমরা বুঝতে পারলাম না। যেদিন মানুষের দিল মরে যাবে তার দিল মরবে না, এর অর্থ হলো দিলের কাজ হলো মানুষকে সহি পথ দেখানো। দিল কিন্তু জিন্দা মুক্তি কথা বলে না, কিন্তু আমাকে গাইড করে। তো অনেক গলত আমলের কারণে ওইটা যখন মরে যায় তখন আপনাকে আর গাইড করতে পারে না। আজাদ দিল মরে নাই, তার দিল সবসময় তাকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে, আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়, গুনাহ থেকে বাঁচার দাওয়াত দেয়। কাজে কলব মরে যাওয়ার অর্থ হল আকলের উপরে গজব নাজেল হওয়া। কলব মরে যাওয়ার কি অর্থ? আকলের উপরে, বিবেক বিবেচনার উপরে গজব নাজেল হওয়া, তার বুদ্ধি বিবেচনা উল্টা হয়ে তাকে আপনি যতই বুঝাইবেন ভাই এটা ঠিক না, এটা গোমরাহি, এটা কোরআন হাদিস সম্মত না, ওটাই করবে। তার বিবেক উল্টা হয়ে গেছে, তার বিবেকের উপর আল্লাহর গজব নাজেল হয়েছে, সে উল্টাটাই করবে। বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আকল উপরে লানত নাজেল হয়েছে। এই কারণে ভণ্ড পীরদের যত মুরিদ, এরা যে পীররে ছাড়ে না, কারণ এটা ওলামাদের নিষেধ করার পরে তারা ভণ্ডর কাছে কেন গেল? যার সম্পর্কে বলা হইতেছে এই লোক হকের উপর নেই, দেওবান থেকে ফতোয়া দেওয়া হইতেছে এই লোক হকের উপরে নেই, নতুন দল তৈরি করতেছে, এসব শুনেও সেই দলে যাইতেছে, প্রমাণ তার দিল মরে গেছে, তার বিবেকের উপরে গজব নাজেল হয়েছে। এই গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের কাজ হল দুই ঈদের রাত্রে, ঈদ যখন আসবে তার আগের রাত্রে, আজকে এখন ঈদ, এখন যে রাত গেল, আজকে যে রাত গেল, এই দুনো ঈদে কম বেশি ইবাদত করা। এই ইবাদতের ফজিলত এটা, তার বিবেক বিবেচনা ঠিক থাকবে, সঠিক পথে তাকে পথ দেখাবে, উল্টা পথে যাইতে দিবে না। এটা আল্লাহ তাআলা এই নেয়ামত আমাদের সবাইকে দান করুন। আমিন। শরীয়তের মেজাজ হল উভয় ঈদের নামাজ সম্ভবপর হইলে কোন মাঠে পড়া। ঈদের নামাজের মূল তরিকা হল মাঠে পড়া, কারণ ঈদের নামাজের দ্বারা আল্লাহ তাআলার অনেক হিকমত আছে, অনেক উদ্দেশ্য আছে। একটা মেইন উদ্দেশ্য হল মুসলমানদের শৌর্য বীর্য, মুসলমানদের শান শওকত, মুসলমানদের যে গৌরব, এটা কাফেরদের সামনে প্রকাশ করা। বিশাল জামাত দেখায় কাফেরদেরকে ভীত করে দেওয়া, তারা যেন মুসলমানদের ক্ষয়ক্ষতির কোন চিন্তাই না করে, মুসলমানদের ক্ষয়ক্ষতির কোন চিন্তাই না করে, এই জন্য এই নামাজটা মাঠে হইত। এখন আমরা সরকারের আইনের কারণে অনেক জায়গায় মাঠ না থাকার কারণে আমরা মাঠে পড়তে পারতেছি না, এর জন্য আমাদের কোন দোষ না। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত দান করবেন। কিন্তু জানা থাকতে হবে ঈদের মূল তরিকা হল মাঠ। অপারগ হয়ে আমরা পড়তেছি কোথায়? মসজিদে। নবীজি জীবনে মসজিদে পড়েন নাই, ঈদের নামাজ মসজিদে পড়েন নাই, সবসময় মাঠে পড়ছে। ঈদগাহ জরুরি না যে কোনো মাঠ, স্কুলের মাঠে পড়ে, খেলার মাঠে পড়ে, আসল তরিকা। আল্লাহ তাআলা মুসলমানদের শক্তি প্রদর্শন করতে চায়, কাফেরদের ভীত সন্ত্রস্ত করতে চায়। খবরদার, এই জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করো, টিকতে পারবে। যাই হোক, আমরা অপারগ হয়ে মসজিদে পড়তেছি, কিন্তু কিছু আলেম মুফতি মিজানুর রহমান আজহারি এই টাইপের কিছু আলেম, তারা খুব জোরে সোরে ফতোয়া লাগাইছে যে আপনারা যার যার ঘরে ঈদের নামাজ পড়ে। এটা কোন দুঃখে তারা এই ফতোয়াটা দিছে? সরকার কমপক্ষে মসজিদে তো অনুমতি দিছে, মসজিদেও তো অনেকটা মাঠের মতোই হয়, মাঠ না হলে মাঠের কাছাকাছি। কিন্তু এই ইজাজত দেওয়ার পরেও তারা যে ব্যাপক প্রচার চালাই দিছে যে আপনারা যার যার ঘরে ঈদ পড়েন, এটার আমি কোন যুক্তি খুঁজে পাই না। কেন বলতেছি? কি স্বার্থ তাদের? তারা কোন ইসলাম প্রচার করতেছে? এই আজহারি কোন ইসলাম প্রচার করতেছে? মনগড়া ইসলাম তো আর এক মওদুদি, আজহারি তো আর এক মওদুদি। সরকার মসজিদে পড়া অনুমতি দিচ্ছে, এটা মাঠের কাছাকাছি, কিন্তু এই ফতোয়া দেওয়ার কি দরকার? ঘরে ঘরে পড়েন, দলিল দিচ্ছে কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ঈদের জামাত মিস করছিলেন, তো উনি ঘরে বসছিলেন। এই হলো তাদের দলিল, কিন্তু এটা দিয়ে দলিল হবে না। 6 লক্ষ সাহাবের ভিতরে ঘটনাক্রমে একজন একবার বাড়িতে ঈদ করছিলেন, এটা দিয়ে দলিল হবে না। 6 লক্ষ সাহাবায়ে কেরামকে দেখবেন না একজনকে দেখবেন? 6 লক্ষকে দেখতে হবে। আর তার থেকে আর এক কথা বড়, যে এই হাদিসটা মাজহাবের যারা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, তারা কেউ গ্রহণ করেনি। অথচ হাদিসের কিতাবে বারবার বলা হয়েছে যারা ফুকাহা মুফতি তারা হাদিসের মর্ম বেশি বুঝে, তারা এই হাদিসটা গ্রহণ করেন। তারা গ্রহণ না করার দলিল যে এই হাদিসের মধ্যে কোন আপত্তি আছে, কোন আপত্তি। হাদিস থাকলে আমল করা যায় না, কোনটা তো সমস্যা আছে না আছে এটা ফুকাহা যারা সেই চার ইমাম যারা তারা বেশি বুঝে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ফরজ নামাজের পরে কি পড়বেন, এটা হাদিসে দুই রকম আছে। এক হাদিস আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর এক হাদিস আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়েন। দুটোই হাদিস, কিন্তু আজিব ঘটনা, আল্লাহ আকবার পড়া যে হাদিস এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসছে, বুখারী শরীফে আসছে, কিন্তু চার ইমামের কোন ইমাম ওই হাদিসটা গ্রহণ করেনি। আল্লাহ আকবার পড়া হাদিস চার ইমামের কোন ইমাম গ্রহণ করে নাই। ওই হাদিসে একটা ইঙ্গিত আছে যে এই আমলটা নবী আলাইহিস সালাম কিছুদিন করছিল, ওই হাদিসে আছে। কানা আরবিতে বলে আফালে নাকেসা, আরবি গ্রামারে কি বলে, যার অর্থ দাঁড়ায় কিছুদিন করা। হাদিসে যখন বলতেছে কিছুদিন করছে, তাহলে সেটা স্থায়ী আমল কিভাবে হয়? এই ধরো কোন ইমাম এটা নেয় নাই, অথচ বুখারীর হাদিস কেন নেয় নাই? সমস্যা আছে। ঠিক আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নামাজ পড়লেন বাড়িতে, এটা যে ইমামরা নিল না এইটাই প্রমাণ যেখানে কোন সমস্যা আছে। সব সমস্যা আমরা বুঝব, আমাদের ওই পরিমাণ এলেম নেই। চার ইমাম যা বুঝছে আমাদের ওই পরিমাণ এলেম নেই। অনেকে ওই হাদিসকে জয়ীব কইছে, আর ওই হাদিসের আসল ভালো জবাব হলেই যদি আমরা জয়ীব না ধরি, কথার কথা ধরলাম না জয়ীব, তারপর ওই হাদিসের জবাব আছে। হযরত আনাস নবীদের 10 বছরের খাদেম, সবার বাগানে একবার ফসল আসত, খেজুরের বাগানে। নবীদের দোয়ার বরকতে ওনার বাগানে দুইবার ফসল আসত। হাজ্জাজ কুফাতে আসা পর্যন্ত ওনার 130 জনের মতো সন্তান মারা গেছে। হাজ্জাজ কুফাতে গভর্নর হয়ে আসবে বনু উমাইয়ার পক্ষ থেকে, বুখারীর হাদিসে আছে। ওনার মেয়ের নাম উমাইনা, তার কাছে রেজিস্টার ছিল কোন ছেলে কবে হয়েছে কবে মারা গেছে। তিনি হিসাব দিছে হাজ্জাজ আসার আগ পর্যন্ত 130 জন সন্তান মারা গেছে। তো উনি অনেক নবীদের দোয়ায় ধনী ছিলেন, ওনার লোকজন, ওনার কাজের লোক, ওনার বিভিন্ন সহযোগিতাকারী অনেক ছিল। আজকাল আমাদের এক নেতার জেনাম অনেক লোক থাকে না, তার সাথে 20-30 জন সবসময় ঘরে, ওনার অনেক লোক ছিল। উনি কোন রাজনৈতিক নেতা ছিলেন না, উনি বড় মহাদ্দেস ছিল, লোকজন থাকতই ওনার সাথে। এই জন্য ওই হাদিসের ব্যাখ্যা হলেই যে উনি যখন ঈদের নামাজ পাইলেন না, ওনার বাড়ি ছিল জাভিয়া নামক জায়গায়, আর ঈদ হইতো বাসরাতে, কুফা বাসরা শুনেন নাই, ওখানে জামাত হইতো, উনি জামাত পান নাই। উনি বাড়িতে এসে, ওনার সাথে যেহেতু অনেক লোক আছে, উনি আর একটা জামাত কায়েম করছেন। এটাকে ঘরে নামাজ বলা যাবে না, এটা বউ বাচ্চা নিয়ে জামাত বলা যাবে না, যেহেতু ওনার সাথে প্রচুর লোক আছে,
উনি কি করলেন, আর একটা জামাত কায়েম করলেন। যদি 100 লোকের জামাত নামাজ তরক হয়ে যায়, 100 লোক এসে জামাত পড়তে পারলো না, তারা হয় আর একখানে জামাত খুঁজবে, আর না কোন এক জায়গায় তারা জামাত কায়েম করে। এটা তো শরীয়তে নিষেধ, শরীয়তে নিষেধ না। কাজে উনি ওই হাদিসটা দিয়ে দলিল দেওয়া, উনি বিবি বাচ্চা নিয়ে ঘরে জামাত করছিলেন, এটা গলত। ওনার অনেক লোকজন ছিল, অনেক সাগরাত ছিল, অনেক খাদেম খুদ্দাম ছিল, তাদেরকে নিয়ে উনি ঘরের আঙ্গিনায় আর একটা ঈদের জামাত কায়েম করলেন। এটা বাড়িতে নামাজ পড়া না, তা আর একটা ঈদের জামাত কায়েম করলেন। এই সহি ব্যাখ্যাটা আজহারিরা না বুঝার কারণে মানুষকে গলত উদ্বুদ্ধ করতেছে। এই সমস্ত নামধারী স্কলার এরা মানুষকে সহি ইসলাম বুঝাইতেছে। ঈদ কি ঘরে পড়ার জিনিস? এটা মাঠে পড়তে হয়, মসজিদও পড়তে বলা হয় নাই, যত আমরা ঠেকায় পড়তেছি, মসজিদও পড়তে বলা হয় নাই, মাঠে পড়তে বলা হয়েছে, সেটা ঘরে পড়া যায়? অথচ তারা এটা খুব উদ্বুদ্ধ করতেছে। হাদিস আছে পড়েন, হাদিস আছে পড়েন, হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিস ইমামরা নিল না, এবং এই হাদিসে ঘরে নামাজ পড়া না, এটা আর একটা জামাত কায়েম করছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন। আজকাল আর এক গ্রুপ বেরোয়েছে, সৌদির সাথে মিলে ঈদের নামাজ পড়ে, এটা একটা গোমরা ফেরকা, শরীয়তে বলা হয় নাই। নবীজি প্রত্যেক এলাকার লোকদেরকে বলছেন, সুমুলি রুয়াতিহি ওয়া আফতিরুলি রুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো, আর এক চাঁদ দেখে ঈদ করো। সাহাবাই কেরামের জামানায় চাঁদ দেখা নিয়ে পার্থক্য হয়ে গেল, মদিনা একদিন দেখছে, সামদেশে আর একদিনই দেখছে, কিন্তু খবর কিন্তু এসে গেছে যে সামদেশে আমাদের আগে দেখছে, খবর এসে গেছে, কিন্তু মদিনা আল্লাহ ওই দেখার মানে ভিত্তি করে তারা ঈদের নামাজ পড়লেন না, তারা তাদের দেখা অনুযায়ী একদিন পরে পড়লেন, আর শামলারা একদিন আগে পড়লেন। তাহলে দেখা যাচ্ছে এই হাদিস অনুযায়ী পাকিস্তান চাঁদ দেখছে, তারাও কালকে করছে, হিন্দুস্তান দেখে নাই, তারা করে নাই, আমরা দেখে নাই, আমরাও কালকে করে নাই। ওই হাদিস ওইটা, সুমুলি রুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, এই হাদিস কোরআনে আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আহিল্লা হেলাল শব্দের বহু বচন, আর হেলাল বলা হয় প্রথম তারিখে চাঁদকে, কাকে বলা? কোরআনে বহু বচন কেন ব্যবহার করা হলো? আহিল্লা হেলালের বহু বচন, হেলাল মানে প্রথম তারিখে চাঁদ, এক বচন ব্যবহার না করে বহু বচন কেন ব্যবহার করছে? তফসিরে এর কারণ দর্শাইছে, যেহেতু একটা চাঁদ দিয়ে পুরো দুনিয়ার ঈদ হবে না, প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন চাঁদ দিয়ে ঈদ হবে, প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন চাঁদ দিয়ে ঈদ হবে, তারপরে রমজানের রোজা শুরু হবে, এতে প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন হবে, ওই থেকে ইঙ্গিত করার জন্য কি শব্দ আনছে? বহু বছর আনছে। আর এই রোগগুলো করতে একদিনে করতে হবে, তাহলে সৌদির সাথে মিলাই ইফতার করো, সৌদির সাথে মিলে সৌদি আরবে ইফতার করে। আমাদের দেশের রাত 9টা, 9:30, 10টা এই টাইম ইফতার করে, তোমরা ওদের সাথে মিলাই ইফতার করো, ওদের সাথে মিলাই জামাত করো, তা তো করো না। তাহলে একটা লইছো কেন? খালি একটা লইছো কেন? অনেকে দলিল দেয় কিন্তু সৌদি আরব তো অনেক ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায়, অনেক কাতার বাদ দিয়ে তারা দাঁড়ায়। আমাদের অসুবিধা, আমাদের অসুবিধা হলো এটা হাদিস কোরআনে নেই, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইসলাম, মদিনার ইসলাম না। দ্বিতীয়ত তোমরা যে সৌদি রেফারেন্স দিলা, সৌদি সবকিছু নাও, সৌদিতে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, ডাকাতি করলে ফাঁসি দেওয়া হয়, শিরচ্ছেদ করা হয়, কতল করলে শিরচ্ছেদ করা হয়, এটাও নাও, ওগুলো নাও না কেন? তাহলে নামাজে ফাঁক ফাঁক দাঁড়াইছে, ওটা নিলা আর বাকিগুলো নাও না কেন? তখন কই থাকো তোমরা? এগুলো ভণ্ডামি, সৌদিকে দেখাইলে হবে না। আর কাফেরদের দেশে মসজিদ খুলে দিতে বলতেছে, লন্ডন আমেরিকায় মাইক আজান দিতে বলতেছে, মসজিদ খুলে দিতে বলতেছে, আর আরব দেশগুলো মসজিদ বন্ধ করতে বলতেছে। এরা মুসলমান মায়ের সন্তান, আরব দেশের পরিচালকগণ মুসলমান মায়ের সন্তান, কাট্টা কাফেররা মসজিদ খুলে দিতে বলতেছে। তারা মুসলমান না হইলো এতটুক বিশ্বাস আছে যে আজান দিলে মসজিদে ইবাদত হলে এই গজব দূর হয়ে যাবে। মুসলমান হয় নাই কিন্তু ইসলামের প্রতি বিশ্বাস আছে। আর আমাদের মুসলমানদের অবস্থা, মসজিদ বন্ধ করতেছে, ঈদের দিন কি দিচ্ছে? কারফিউ দিচ্ছে। ঈদের নামাজে গোসল করে আসতে হয় সবচেয়ে ভালো কাপড়, নতুন কোনো শর্ত নেই, ভালো কাপড় পরতে হয়, খুশবু লাগাইতে হয় সুন্নত। এবং যারা আগে ঈদুল এই ফেতরা দেয় নাই, তাদের লাস্ট টাইম যদি তারা ডিভিশন পাইতে চায়, ডিভিশন পাইতে চায় তাদের লাস্ট টাইম হলো ঈদের ময়দানে আসার আগ পর্যন্ত ফেতরা দিয়ে দিতে হবে। তো ফেতরা দিয়ে আস্তে আস্তে তাকবীর দিতে দিতে আসবে, এই ঈদে তাকবীর আস্তে দিতে হয় আসার পথে যাওয়ার পথে। আর ঈদুল আজহাতে জোরে দিতে হয়, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এটা আসার সময় দিবেন আসতে, আবার ঈদ পড়ে যাবেন যে তাও দিবেন আসতে। আর সামনে যে ঈদ আসতেছে ওইটা দিবেন জোরে। এবং হাদিসে আসছে আল্লাহর নবী যে রাস্তাতে আসছেন আর এক রাস্তাতে দেখতেন, এর অনেক হেকমত আছে। একটা হেকমত এই যে কাফেরদের সামনে মুসলমানদের শৌর্য বীর্য দেখানো, কারণ রাস্তা বদলাই যাবে তো কাফেরা দেখবে আরে আগে ধারে গেল, এরা তো তারা না, আগে ধারে এই পথ দিয়ে গেল, তাদের কারোর সাথে তাদের চেহারা মেলে না। তাহলে মুসলমানদের সংখ্যা কত, তারা আরো ঘাবড়াই যাবে। এটা একটা একমত। আর একটা একমত হলো এক রাস্তা দিয়ে আসতেন, আসলেন আর এক রাস্তা দিয়ে গেলেন, তো সব রাস্তায় তো আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে, তাদের একটু খবরগিরি করা, খবর নেওয়ার সুযোগ হয়, খবর নেওয়ার সুযোগ হয়। এই জন্য নবীজি বলছেন যাদের সুযোগ আছে ভিন্ন রাস্তা দিয়ে ফিরে যাওয়ার, তারা ভিন্ন রাস্তা দিয়ে ফিরে যান। অনেকে ঈদের নামাজে আসে রেশমি কাপড় পরে আসে, হারাম। স্বর্ণ আর রেশম দুনিয়াতে পুরুষদের জন্য হারাম, জান্নাতে দেওয়া হবে, পুরুষদেরকে দেওয়া হবে রেশমি কাপড়। আদম হওয়াতে জান্নাতে আসছিলেন, তখন ওনাদের জান্নাতের গাছের পাতা পরা ছিল, জান্নাতের লিবাস গায়েব হয়ে গেছে, জান্নাতের লিবাস গায়েব হয়ে গেছে। দুনিয়া আসার পরে দুনিয়ার বাতাস যেমন লাগছে, ওই পাতা শুকায় গেছিল, শুকায় গেছে। ওই পাতা, শুকনো পাতাটাকে রেশম পোকায় খাইছিল, এই জন্য ওর পেটের থেকে কি হয়, এই রেশমে সুতা বের হয়। তখন জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে ভেড়ার পশম এনে দিলেন, মা হাওয়াকে বললেন আপনি এটা দিয়ে সুতা তৈরি করেন, করে জামা কাপড় তৈরি করেন, করে আপনিও পরেন, আপনার স্বামীকেও দেন। জিব্রাইল নিজে নিয়ে আসছেন ভেড়ার পশম, আর আদম আলাইহিসসালামকে বললেন যে তুমি ই করো, চাষবাস করো। উনি চাষবাসের পদ্ধতি ওনাকে শিখাই দিল, ওনাকে চাষবাস লাগাই দিলেন, আর এনাকে কাপড় তৈরিতে লাগাই দিলেন। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে ওই নিষিদ্ধ গাছের ফল ওনার দাঁতে আটকায় গেছিল, দাঁতে ছুটাই বুকে। জান্নাত থেকে একটা গাছের ডাল ভেঙে ওটা দিয়ে ওটা ছুটাইছে, সে ডালটা উনি সাথে করে নিয়ে আসছিল, সেটাই মুসা আলাইহিসসালামের লাঠি। ওই জান্নাতের ডালটাই মুসা আলাইহিসসালামের লাঠি। আর মা হাওয়া তখন দেখলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে সব লেবাস, জান্নাতের লেবাস খসে পড়ে যেত, তখন উনি বুদ্ধি করে ঝট করে ওরা আংটিটা মুখের মধ্যে নিয়ে নিলেন, আংটিটা মুখের মধ্যে নিয়ে নিলেন, এটাও খসে পড়ে না তাই ওটা উনি দুনিয়াতে নিয়ে আসছিলেন। ওইটা সুলাইমান আলাইহিসসালামের আংটি, যে আংটি দিয়ে উনি রাজত্ব করে গেছেন। আজিব আজিব ঘটনা। তো বলতেছিলাম স্বর্ণ আর রেশম আমাদের জন্য হারাম, এগুলো কেউ পরবেন না। হ্যাঁ, আর্টিফিশিয়াল রেশম, আর্টিফিশিয়াল নকল রেশম, এটা হারাম না। আবার অনেকে চেইন গলায় দিয়ে আসে, এটাও জায়েজ নেই। পুরুষের জন্য চেইন গলায় দাও, চুড়ি পরা, ব্রেসলেট পরা, জায়েজ নেই। আবার অনেকে টাকনুন নিচে পড়ে আসে, ঈদের দিন বেশি শাস্তি যায়, পাজামা লটকেছে কোন পর্যন্ত, মাটির সাথে। পুরুষের জন্য আল্লাহ সীমা রেখা দিয়েছেন টাকনু, টাকনুটা কি সীমা রেখা, তোমার কোনো কাপড় এর নিচে যেতে পারবে না। মহিলাদেরটা যাবে টাকনুর নিচে যাবে, পুরুষের যাইতে পারে সীমা রেখা, ওটা আইন, ওর নিচে যেতে পারবে না। বুখারী শরীফের হাদিস আছে যে কাপড় এর নিচে যাবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, মা আসফালা মিনাল কাবাইন ফাওয়া ফিন্নার। এবং নবীজি বলছেন যে টাকনুর নিচে কাপড় পরে সে অহংকারী। অনেকে উল্টা বোঝে, আমি টাকনুর নিচে পড়ি কিন্তু আমার কোনো অহংকার নেই, এই ব্যাখ্যা চলবে না। কারণ নবীজি বলতেছে যেই পুরুষ হয়ে টাকনুর নিচে কোনো লেবাস পরে সেই অহংকারী। আপনি যতই নিষেধ করেন আমি অহংকারী না, এটা ওই হাদিস অনুযায়ী খাটবেন, আপনি অহংকারী। আর অহংকার থেকে বড় গুনাহ নেই। ইবলিস যে জান্নাত থেকে বিতাড়িত হলো, যদি কাফের হয়ে গেল, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, কিসের কারণে, কেন বহিষ্কার হলো, এই অহংকারের কারণে। কাজে এই টাকনু নিচে পড়া যাবে। এইভাবে আমরা সুন্নতির লিবাস পরে আস্তে আস্তে তকবীর দিতে দিতে মসজিদে আসবো, এসে জুমার, এখানে জুমার মতো না, জুমাতে তো আগে খুতবা হয় তারপর নামাজ হয়, এখানে আগে নামাজ, তারপরে খুতবা। তো নামাজের তরিকা আমি প্রত্যেক বছরই বলে দেই, তারপরও আমি এখনো বলতেছি, কারণ এই নামাজ যেহেতু এক বছর পরে ঘুরে আসে, এক বছর এই নামাজের কোন চর্চা নেই। কেন, আমি গত বছর কি কইছিলাম অনেকেরই মনে নেই, এই জন্য নামাজের তরিকাটা বলেই আমরা দাঁড়াই যাবো ইনশা। ও তার আগে মহাজন সব কই, আমার বয়ানের পরেই দায়িত্ব দিয়ে দিবেন, এটা আমাদের তরিকা বলতেছে না, এরপরে কালেকশন যাদেরকে দিবেন দিয়ে দিবেন। তো বলতেছিলাম এই নামাজের তরিকায় প্রথম নিয়ত করবেন, ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছে, এই নিয়ত। ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছে, এটুকুলো নিয়ত। ছয় তকবীর, কিবলামুখী, এগুলো নিয়তের অংশ না। ছয় তকবীর দিতে হবে, বেশি ছয় তকবীর দিতে হবে, সেটা জায়গা মতো দিতে হবে, কিন্তু সেটা নিয়তের মধ্যে বলার দরকার নেই। কিবলামুখী হইয়া এটা বলার দরকার নেই, কিবলামুখী হইতে হবে, কিন্তু এটা নিয়তের কোন অংশ না। কারণ এগুলোতে কেউ নিয়তের অংশ বানায় তাহলে অন্য কেউ এসে আরো কিছু ঢুকাই দিবে, সে নিয়তের মধ্যে ঢুকাইবে, আল্লাহ আমি পাক জায়গায় দাঁড়াইয়া পাক কাপড় পরিয়া হ্যাঁ কিবলামুখী হইয়া অক্ত চিনিয়া এসবগুলো ঢুকাই দিবে, কেমন ঢুকাইবেন? নিয়ত এক জিনিস, ওগুলো আলাদা জিনিস, ওগুলো নিয়তের মধ্যে ঢুকবে না। কাজে এই নিয়ত দুই রাকাত ওয়াজিব নামাজ ঈদ উল ফিতরের এই ইমামের পিছনে পড়তেছে। নিয়ত করার পরে ইমাম আগে তাকবীর দিবে, এরপরে আপনারা তাকবীর দিবেন, এই তাকবীরটা ফরজ। বেশি ছয়টা তাকবীর তো ওয়াজিব, যা বড় জামাতে মাফ হয়ে দেয়, বড় জামাতে ছুটে গেলেও কি হয় মাফ হয়ে দেয়, তো ফরজ কোন অবস্থায় মাফ হয় না। প্রথম তাকবীরটা কি ফরজ, ওটা ছুটলে তার নামাজ হবে, এটা দেখো বেখেয়ালি দেয়, অন্য মনস্ক অবস্থা দেয়, তার নামাজ হবে না, খেয়াল করে দিতে হবে। পয়লা তাকবীরে তাহরিমা দিবেন, দিয়ে হাত বাঁধে সানা পড়বেন, হাত বাঁধে সানা পড়বেন, সানা পড়া পরে আরো তিনটা তাকবীর দেওয়া হবে, তার প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন, ওই তিনটার প্রথম দুটাতে কি করবেন হাত ছেড়ে দিবেন, মানবেন না। তৃতীয়টাতে কি করবেন হাত মানবেন, মানে আপনাদের কোনো পড়ার কিছু নেই, ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আরম্ভ করবে, তাহলে স্বাভাবিক নিয়মে প্রথম রাকাত শেষ করবে, আর কোন ভিন্ন নিয়ম নেই, স্বাভাবিক নিয়মে শেষ করবে। শেষ করার পরে দ্বিতীয় রাকাত তো স্বাভাবিক নিয়মে পড়বে, কেরাত জোরে হবে, ঈদের নামাজে কেরাত জোরে হবে। তো দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে তিনটা বেশি তাকবীর আছে, কয়টা? এই তিনটাতে হাত ছেড়ে দিতে হবে, তিনটাতে হাত ছেড়ে দিতে হবে, আর চতুর্থটা তাকবীর বলে রুকুতে চলে যাবেন, এরপর আবার স্বাভাবিক নামাজ। স্বাভাবিক প্রথম রাকাতের শুরুতে আর দ্বিতীয় রাকাতের রুকুতে এদের তিনটা তিনটা ছটা তাকবীর, এইটা হলো এই নামাজের নূতন। আর সব তো মূল নামাজে যা আছে এখানেও তা, এখানেও কেউ কেউ বারো তাকবীরের কথা তাকবীরের কথা বলে, তো বারো তাকবীরের কোন হাদিস সহিভাবে প্রমাণিত নেই, শহীদ তাকবীরটা অনেক মজবুত দলিল দ্বারা যাবে, অনেক মজবুত দ্বারা যাবে। বারো তাকবীরটা দুর্বল হাদিস, আমাদের আবহানি ভাষা নেন নাই, মজবুত হাদিস। নামাজে যে কোনো জিনিস ঢুকানো যায় না, দুর্বল হাদিস দ্বারা যা প্রমাণিত সেটা নামাজে ঢুকানো, নামাজ আল্লাহর ইবাদত, এখানে ঢুকাইতে গেলে সেই জিনিসটা অকাট্য ভাবে কি হইতে হবে, প্রমাণিত হইতে হবে। ছয় তাকবীরটা প্রমাণিত, বারো তাকবীর প্রমাণিত না, এতে বারো তাকবীর দেওয়া যাবে না, বারো তাকবীর দেওয়া যাবে না। ভালো করে বুঝে রাখেন এসব ব্যাপারে। আপনারা যারা বিস্তারিত জানতে চান, আমার লেখা একটা কিতাব পাবেন, তোফাতুল হাদিস। এই জাতীয় যত মশলা নিয়ে আজহারিরা গোলমাল পাকায়, সবগুলো আমি সহি হাদিস দ্বারা আমাদের মাজা প্রমাণ করছি। তোফাতুল হাদিস বাংলাতে আপনারা এটা পড়বেন। ঈদের নামাজে পরে মোনাজাত হবে সংক্ষেপে, এই মোনাজাত শুনে আপনারা মোনাজাতের পরে চলে যাবেন না। মোনাজাত এখানে মুস্তাহাব, এখানে হবে। এরপরে দুটা খুতবা হবে, এই খুতবা শুনবেন। খুতবা দেওয়া সুন্নত, কিন্তু থাকে শোনা ওয়াজিব, খুতবা শুনতে হবে। খুতবার পরে আর মোনাজাত করার বিধান নেই, খুতবা শেষ আপনারা যার যার বাড়িতে চলে যাবেন, যে নিজেও ভালো ভালো খানা পিনা তৌফিক অনুযায়ী করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও খানা পিনা করাবেন, এবং নিজেদের খুশি এটা প্রকাশ করতে হবে। এই দিন মন মরা থাকা নিষেধ, আল্লাহ করতে ঈদ, আর আপনি ঈদ স্বীকার করতেছেন না, আপনার চেহারা দ্বারা বুঝাইতেছেন কিসের ঈদ, আমার কোন ঈদ নেই। আল্লাহর সাথে মোকাবেলা করা, খুশি হইতে হবে, মানুষকে খাওয়ায় খুশি হইতে হবে, এগুলো করবেন। এই জন্য দুই খুতবার পরে আর মোনাজাতের দরকার নেই। হ্যাঁ, অন্য কোন আমল করলে তারপরে যদি মোনাজাত করা হয় সেটা ভিন্ন জিনিস। আর সর্বশেষ একটা জিনিস বা দুটা জিনিস, একটা হলো ঈদের মধ্যে অনেক জায়গায় দেখবেন বারবার তকবীর পড়ে, একটা হাদিস পড়ে আর তকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু এটা খুতবার মাঝখানে মাঝখানে পড়তে হবে, তা আমি কোনো কিতাবে পাইনি, কেউ পাইলে আমাকে জানাবেন। আমি যেটা পাইছি, প্রথম খুতবা শুরুতে নয়বার শুধু আল্লাহ আকবার বলতে হবে, শুধু আল্লাহ আকবার নয়বার, শেষে নেই। দ্বিতীয় খুতবা শুরুতে সাতবার, শেষে ১৪ বার, আমি এটা পাইছি কিতাবে। আর ওটা যদি কেউ পেয়ে থাকেন তো আমাকে দেখাবেন, কিন্তু আমার দেশে এটা চালু হয়ে গেছে। খালি ইমাম একা পড়ে না, সবাইকে পড়তে বলে, না পড়লে ধমক, ভাই আপনার পড়েন না কেন। অথচ যদি থাকতো তবু মুসল্লিদের পড়া যায় যেত না, খুতবার মধ্যে মুসল্লিরা আওয়াজ করে কোনো কিছু পড়তে পারে না, তাদের জন্য নাজায়েজ। যদি থাকতো তখনও নাজায়েজ হতো, আর নেই তারপরে ধমক দিয়ে তাদেরকেও দিয়ে গলত কাজটা অনেক ক্ষতিপুরা করাইতেছে, এটা ঠিক না, পরিত্যাজ্য। মোটামুটি মোটামোটা যে ভুলগুলো ঈদ উপলক্ষে হয় এটা আমি আপনাদের খেদমতে পেশ করলাম। আশা করি আমরা এইভাবেই সব কাজ সম্পন্ন করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মজ্জা সব কই, খুব শর্ট টাইমের মধ্যে। আর একটা মশলা, ঈদের নামাজের পরে কোলাকুলের ভিড় লেগে যায়, কে কত কোলাকুলি করে, তাও তিনবার বুক মিলায়, তো ঈদের নামাজের কোন সুন্নতের মধ্যে ঈদের সুন্নতের মধ্যে কোন কোলাকুলি নেই, ঈদের সুন্নতের মধ্যে কোন কোলাকুলি নেই, আরবিতে বলে মোয়ানাকা, কোন কোলাকুলি নেই। এটা হলো সাক্ষাতের সুন্নত, নাকি সাক্ষাতের সুন্নত। কারোর সাথে অনেকদিন পর দেখা হলে তার সাথে এটা করতে হয়, শুধু সালাম মুসাফা না, কোলাকুলি করতে হয়। তো ওই লোকটার সাথে তো নামাজের আগে দেখা হয়েছিল, তখন করেন নাই কেন? নামাজের পরে করতেছেন কেন? তাহলে আপনি সুন্নত মনে করেন, তাহলে আপনি এটাকে ঈদের সুন্নত মনে করেন, শরীয়তকে বিগড়াই দিলেন, শরীয়তকে বিগড়াই দিলেন। শরীয়ত বিগড়ানো যাবে না, শরীয়ত তার অরিজিনাল রূপরেখা নিয়ে কেয়ামত পর্যন্ত বহাল থাকবে। এবং ওলামাদের দায়িত্ব শরীয়তের আসল রূপরেখা এটা উম্মতের সামনে তুলে ধরা, আসল রূপরেখা এটা, এর বাইরে যা হবে সেগুলো আমাদের মন গড়া বানানো, ওগুলো মদিনার ইসলাম না, ওগুলো মদিনার ইসলাম না। কাজেই যদি কারোর সাথে বহুদিন পরে দেখা হয়, তো ঈদের আগে হলে আগে করবেন, পরে হলে পরে করবেন, যখন দেখা হয় তখনই তার সাথে কোলাকুলি করবেন, কিন্তু সকলের সাথে না। যাদের সাথে দেখা হইতে আছে তাদের সাথে এই কোলাকুলি করার কোনো দরকার নেই। এই মোটামুটি কয়েকটা জরুরি মশলা আপনাদের খেদমতে আরজ করা হলো। এগুলো আপনারা শুধু শুনবেন না, আপনারা যারা এই মসজিদের মুসাল্লি তারা খালি বয়ান শুনবেন না, তারা আমার এই কথাগুলো অন্য ভাইদের কাছে পৌঁছাই দিবেন। এবং আমার যে ইসলামী জিন্দেগি ওয়েবসাইট আছে এটা অন্যদেরকে জানাই দিবেন, ভাই এখানে দেখবেন হুজুরের বয়ান, হুজুরের কিতাব, হুজুরের প্রশ্ন উত্তর, হ্যাঁ হুজুরের মালফুজাত সব এখানে আছে। এটা একটা দাওয়াত, দিনের জবরদস্ত দাওয়াত। দর্শে মানসুর বা ইসলামের জিন্দেগি এটা একটা ভাইকে দেখাই দেওয়া, এখানে বয়ান পাবেন, দাওয়াত, বিশাল দাওয়াত। আমার এই মশলাগুলো যে যেখানে যান বলবেন, আর ওয়েবসাইটে সংবাদ আজকাল তো নেট প্রায় সবার কাছে আছে, যাদের কাছে আছে তাদেরকে বলবেন এই এখান থেকে বয়ান শুনবেন এবং পরিবারকে শোনাইবেন। সে দিনদার, পরিবার দিনদার না, প্রায় ফ্যামিলিতে পুরুষ দিনদার, মহিলা দিনদার না। কারণ বিয়ে করার সময় তো দেখে বিয়ে করে নাই, তখন খালি চকচকা দেখছে, চকচকা দেখলে কি হলো? দিনদারই দেখতে হবে, ওটা তো দেখে নাই তখন। এখন বয়ান শুনে স্বামী দিনদার হয়ে গেছে, কিন্তু স্ত্রী তো সে মডার্ন রয়ে গেছে। সব ফ্যামিলিতে এই সমস্যা, দাড়ি রাখতে দেয় না, ছেলে পেলে মাদ্রাসায় দিতে দেয় না। তো যদি আমার এই বয়ানটা ঘরের মধ্যে শোনানোর ব্যবস্থা করা যায়, তো আশা করা যায় মা বোনদের মধ্যে কি আসবে, দিন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং অনেক রিপোর্ট আমার কাছে আছে যে বয়স শোনার কারণে পুরো ফ্যামিলি সহ চেঞ্জ হয়ে গেছে, অনেক রিপোর্ট আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।